বড়
আশা
যে মনে আমিও হজে যাব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি জিলহজ মাসের এই বিশেষ প্রোগ্রাম, সম্মান ও ভালোবাসার পথে প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানেও নাতখা ইসলামবাই থাকবে, নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবেন আমাদের সাথে। আর যে বিষয় নিব আজকের, ওই বিষয়ের উপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে চমৎকার কিছু কথা, চমৎকার কিছু আলোচনাও আমরা শুনবো। নবী রহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্মান ও ভালোবাসার পথে এই প্রোগ্রামটি, বিশেষ করে জিলহজ মাস। আর এই জিলহজ মাসে ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, জিলহজ মাস থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি, জিলহজ মাস আমাদেরকে যা শিখায়, জিলহজ মাস আমাদেরকে যা দিয়েছে, এই সকল বিষয়গুলো নিয়েই মূলত এই প্রোগ্রামে আমরা আলোচনা রাখি বা আলোচনা করি। টপিকগুলো, বিষয়গুলো এমনই হয়ে থাকে। আজকেও চমৎকার একটি বিষয় নিয়েছি, কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো। আর বিষয় শোনার পরে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা নাতখা ইসলামবাই থেকে আমরা আজকের অনুষ্ঠানে হামদে বাড়ি তালা শুনব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। মা বাবা অনেক বড় এক নেয়ামত, সেটা আপনার জন্য, সেটা আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মা বাবা একটা অনেক বড় নেয়ামত। আর এই নেয়ামতের কথা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে মা বাবা কেমন ব্যক্তি বা মা বাবার সাথে কেমন আচরণ, কেমন খিদমত আমাদেরকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে মা বাবার ব্যাপারে ইরশাদ করেছেন, সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে বা কিভাবে সম্মান করবে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু প্র্যাকটিক্যালও দেখিয়েছেন, অর্থাৎ উম্মত দেখেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার কথা যখন আসতো, তখন তার চেহারার রং, তার ভঙ্গি, তার স্টাইল পরিবর্তন হয়ে যেত। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে বাবা হারিয়েছেন, মাকে যতদিনই পেয়েছেন, কিন্তু দুধমার সাথেও তার যে আচরণ ছিল, দুধমার সাথে তার যে ভালোবাসা ছিল, দুধমায়ের প্রতি তার যে সম্মান ভক্তি শ্রদ্ধা ছিল, এটাও কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়। আর এই মা বাবা, মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখানোটা, এটা সেই আদি যুগ থেকেই ইসলামের মধ্যে চলে এসেছে। আজকের বিষয় নিয়েছি পিতামাতার প্রতি শ্রদ্ধা। আমরা জানবো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু জানার চেষ্টা করব এই বিষয় নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকেও কিছু জানার চেষ্টা করব, এবং আমাদের জন্য যে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে পাক থেকেও জানার চেষ্টা করব যে পিতা মাতার প্রতি শ্রদ্ধা কেমন দেখানো দরকার, কেমন দেখাতে হবে, এ ব্যাপারে শরিয়াত আমাদেরকে কি হুকুম করেছে। আপনি চাচ্ছেন যে পিতা মাতার প্রতি সম্মান বা শ্রদ্ধা, এই বিষয় নিয়ে আপনি কিছু জানাতে চান, কিছু বলতে চান, বা এই বিষয়ে কোনো কিছু বলার আপনার আছে, অথবা আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল কখন হয়েছেন, মাদানী চ্যানেল দেখে নাকি দাওয়াত ইসলামী পেয়ে, এই বিষয়টাও আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। স্টুডিওতে উপস্থিত আছেন মোতালিব মাদানী ভাই, এবং আছেন আমাদের ফজলে রাবি মাদানী ভাই। তাদের থেকে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু তথ্য আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে আমরা শুনবো এবং শিখবো ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। চলুন, আমাদের সাথে জুনায়েদ ভাই আছেন। আলোচনায় যাওয়ার পূর্বে জুনায়েদ ভাই থেকে একটি হামদে বাড়ি তালা শুনি, এরপরে আজকের যে বিষয় নিয়েছে এ নিয়ে আলোচনা করবো। জুনায়েদ ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। অনুষ্ঠানের শুরুতেই আপনার থেকে একটি হামদে বাড়ি তালা আমরা শুনতে চাচ্ছিলাম।
সুল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা নবীনা, صلی علی محمد گلیوں میں گھوما گھوما کر خاک مدینہ چوم کر آنکھوں سے ہم لگائیں گے آج نہیں تو کل سہی صلی علی رسولنا صلی علی محمد حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ توب و طور مصطفیٰ اسلام پہ لو اے دھارا بولو دھرم ہی نیرا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ پریا نبیر کاچھے شے آبو جہل بولو ہے شے نبی ہولے بولو مورے ہاتھے موٹھوئی کیا چھے پریا نبیر کاچھے شے آبو جہل بولو ہے شے نبی ہولے بولو مورے ہاتھے موٹھوئی کیا چھے آدش دیلن مصطفیٰ دایا کرلن تر خدا پاتھر کرلو ذکر اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ বললে নমর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে করেছিলে চুপে পড়েছিলে প্রিয় ভন পর যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صل الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
হামদে বাড়ি তাহলে আমরা শুনছিলাম জুনায়দ ভাই থেকে। জুনায়দ ভাইকে আবারও সময় দেব আমাদেরকে নাতে রসুল শোনাবে, যেহেতু জিলহজ মাস চলছে, আশেকানে হাজি, আশেকানে কাবা, আশেকানে মদিনা, তারা এই মুহূর্তে আল্লাহ তাবারকতালার ঘর খানায় কাবাকে কেউ তাওয়াফ করছে, কেউ বা জিয়ারতে আছে, কেউ বা মুজদালিফায় আছে, এক একজন এক একভাবে ইবাদতে ব্যস্ত রয়েছে। এই পবিত্র মুহূর্তে আল্লাহ চাই ইনশাল্লাহ তালা নাতে রসুলের মাধ্যমে জুনায়দ ভাই আমাদেরকে কাবা শরীফের কথাও স্মরণ করিয়ে দেবে, হেরেমের কথাও স্মরণ করিয়ে দিবে, মদিনাতুল মনোয়ারার কথাও আমাদেরকে ইনশাল্লাহ স্মরণ করিয়ে দেবেন। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, মা বাবার প্রতি শ্রদ্ধা। মোতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকে শুরুতে কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনি, এরপরে ফজলে রাব্বি মাদানী ভাই থেকেও শুনবো, আপনাদের কলগুলোও নিব, না তো শুনবো SMS পড়বো। যদি আমরা কিতাব দেখি তবে পূর্বের জমানাতেও কিন্তু মা বাবাকে কেন্দ্র করে, মা বাবাকে উদ্দেশ্য করে বনি ইসরায়েলের জমানার নবীদের ঘটনা পাওয়া যায়, বনি ইসরায়েলের জমানার উম্মাতের ঘটনা
পাওয়া যায়
কিতাবে। তার মানে হলো মানে শুরু থেকেই মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি এই জিনিসটা শুরু থেকেই ছিল, আর শেষে সর্বশেষ জমানা যেটাকে বলা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাকে, আর এই শেষ সর্বশেষ জমানায় এসেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা উম্মাতকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী উম্মাত সেই বিষয়টাকে এখনও পালন করছে এবং ধরে রাখছে। আজও পর্যন্ত দেখেন মানুষের ঘরে ঘরে মা বাবার প্রতি যে এক ভালোবাসা, এক শ্রদ্ধা, এক মায়া মমতা কাজ করে মানুষের অন্তরে, সেটা এক মানে দেখার মতো একটা দৃশ্য।
সংক্ষিপ্ত যদি এই বিষয়টা বলি, মূল বয়ানের দিকে যাব পরে, আমাদের বাংলাদেশের মধ্যে এখনও যদি কোনো বিষয়ে আলোচনা হয় তো সেটা যদি মা বাবার বিষয়টা যদি হয়
জি,
তাহলে মানুষ কান্না করে।
আল্লাহু আকবার।
অন্য যে কোনো বিষয় তো আছে, কিন্তু যদি মা বাবার আলোচনা হয়, অর্থাৎ মায়ের সাথে শৈশবের ঘটনাগুলো যখন বলে, বাবার সাথে শৈশবের ঘটনা বা মুনাজাতে যদি মা বাবার কথা চলে আসে, তখন মানুষ না চাইলেও কান্না চলে আসে, স্মৃতি একটা এবং তাদের যে ভালোবাসাটা
সন্তান,
তো এটা একটা বাংলাদেশের কালচার বলে এবং বাংলাদেশের সংস্কৃতি এবং খুব ভালো একটা বিষয়
আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা এই দেশের মানুষের অন্তরে তার পিতা মাতার শ্রদ্ধা ভক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ
তাআলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষত এই যে মাস জিলহজ মাস এবং কুরবানি, যে মহান নবী রাসূলদের স্মৃতি বিজড়িত মাস, এবং যাদের আদায়গুলোকে, যাদের কাজগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য করতে অবধারিত করে দিয়েছেন, অর্থাৎ তারা যা করেছেন আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় হয়েছে এবং তাদের কাজগুলো তো এতটাই ইখলাসপূর্ণ ছিল, একনিষ্ঠতা ছিল, যেই কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে সকল মানুষদের উপর, বিশেষ করে উম্মতে মুহাম্মদের উপর এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলা নবীজিনা আলাইহি সালাতু ওয়াসসালাম, তাকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পর পৃথিবীতে আল্লাহ তাআলা তার যত মাহবুব অর্থাৎ আম্বিয়ায়ে কারাম পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রসুল তার বংশধর, তার সন্তানদের অন্তর্ভুক্ত, এটা একটা তার বিশেষ ফজিলত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে, তার ঘটনাগুলো যদি আমরা দেখি সেখানে আমাদের জন্য যেমন শিক্ষা রয়েছে তেমন হিকমত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসেন সেটা একটা লং ইতিহাস রয়েছে, এবং ইসলামকে, তাওহীদকে মানুষের নিকট প্রচার করার জন্য তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে কষ্ট করেছেন এবং তার যে হিকমতপূর্ণ বাণীগুলো সেগুলো আল্লাহ তাআলা কোট করেছেন, এমনকি এই উম্মতের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যে কোরআন নাজিল করেছেন তার মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লামের আলোচনা করেছেন। এর মধ্যে তো নমরুদের সাথে যে আলোচনা, যে আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যখন নমরুদের সাথে আলোচনা হলো যে এই যে বাদশাহী দিয়েছে কে দিয়েছে, তো এইভাবে কথোপকথন হলো, এক পর্যায়ে গেল যে আমার রব তো তিনি, যে তিনি যদি চান, তুমি তো বলেছো যে পূর্ব দিক থেকে সূর্য উদয়ের ব্যাপারে, কিন্তু আমার রব হচ্ছে সেই রব, তিনি চাইলে পশ্চিম দিক থেকেও কি করতে পারেন, সূর্য উদিত করতে পারেন। যখন এই কথা বললেন তখন নমরুদ চুপ হয়ে গেল, তার উত্তর যেটা ছিল সে সাইলেন্ট, একদম যে এরকম কথা কে বলতে পারে? পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও তিনি তাওহীদের বাণী মানুষ শুনছে না, কেউ তার কথা মান্য করছে না। তো আমরা যদি সুরা আম্বিয়ার মধ্যে দেখি, সুরা আম্বিয়ার 51 নম্বর আয়াত থেকে প্রায় 70 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা ইব্রাহিম আলাইহিসসালাম যে আসল ওই ঘটনাগুলো শুনলে পরে বা যদি কেউ মনোযোগ দিয়ে পড়েও না, এক তো হচ্ছে মনের আনন্দ একটা পাবে যে আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাতির পিতা আসলে কিরকম ছিলেন, কতটা মেধাবী ছিলেন, আল্লাহ তাআলা তাকে কি কি গুণ দ্বারা ধন্য করেছিলেন, খুবই চমৎকার ঘটনা এগুলো। অতঃপর আমরা যদি দেখি যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তার কষ্টপূর্ণ জীবন তাওহীদকে প্রচার করার জন্য, ইসলাম সঠিক বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কষ্টের তিনি সম্মুখীন হয়েছেন। একটা তো হচ্ছে যে দুইটা বিষয় এখানে যে কিছু জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে। যেমন আপনার মোবাইল আছে, মোবাইলের কাজ হচ্ছে যোগাযোগ করা, বিভিন্ন বিষয়ের মাধ্যমে আদান প্রদান করা। কারেন্টের কাজ হচ্ছে সে আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দেবে আলো, এর মাধ্যমে আলো। ফ্যানের কাজ হচ্ছে ঘোড়া, এই বিষয়গুলো। আগুনের কাজ হচ্ছে কি,
কোরআন
পুড়িয়ে দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে সেই ব্যক্তি যে আগুনের কাজ যার কারণে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ তাআলা বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য তুমি শীতলময় প্রশান্তিময় হয়ে যাও।
সুবহানাল্লাহ।
তো আরেকটা বিষয় দেখা যায় যে ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে যে ছুরি তার কাজ হচ্ছে কি,
কাটা।
কিন্তু সেই ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে ছুরির যে কাজ, যে কাটা ছিল, সেটা আল্লাহ তাআলার হুকুমে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বিবাহ করেন এক পর্যায়ে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ এত চমৎকার উপাধি দ্বারা ধন্য
করেছেন,
উপাধিও দিয়েছেন। আর এত চমৎকার উপাধি এটা যে খলিলুল্লাহ, আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। কিন্তু একটা বিষয়, একটা অভাব ছিল, সেটা ছিল সন্তান।
জি,
আমরা সকলেই জানি আপনিও বিবাহ করেছেন বা যারা দাদা নানি নানা তারা ওই বয়সে যারা আছে, যে ঘরের মধ্যে সন্তান নাই, শিশু নাই, সেটা তাদের কাছে মানে বিরান একটা ঘর, মানে সেই ঘরের যে রৌনক, সেই ঘরের যে আনন্দ, সব কিছু যেন মানে ফেকাশে একটা অবস্থা। তো ইব্রাহিম আলাইহিসসালাম এত বছর হয়ে গেছে ঘরের মধ্যে সন্তান নেই, মনের মধ্যে একটি কষ্ট যে যদি সন্তান হতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যদি এই নিয়ে আমারটা চলে আসতো তাহলে ঘর আলোকিত হয়ে যেত, ঘরের মধ্যে এক রৌনক চলে আসতো। তো আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া থামাননি, দোয়া করে যাচ্ছে,
দোয়া করতেই আছে,
হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, সালে সন্তান আমাকে তুমি প্রদান করো, দোয়া করছেন। এইদিকে বয়সেরও একটা তো বিষয় আছে, তার বয়স হয়ে গেছে 99 বছর ইব্রাহিম আলাইহিসসালাম। তখন আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আচ্ছা, সন্তান যখন হয় সেটা কালো হোক, সেটা সুন্দর হোক, যেমনই হোক, মা বাবার কাছে সন্তান মানে অনেক বড় নিয়ামত। এটা সবাই এটা জানে এবং বিশ্বাস করে মানে। কিন্তু সেটা যদি ইসমাইল আলাইহিসসালাম হয়, আল্লাহু আকবার, যার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করে কি কি শব্দ চয়ন করেছেন কিতাবের মধ্যে, কুরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু, যে এর পরবর্তীতে আল্লাহ তাআলা কয়েকটি উপাধি তাকে দেন। এক তো হচ্ছে যে ইসমাঈলের যে আলোচনা আছে সেই বিষয়টি আপনি স্মরণ করুন, যে সে তিনি কেমন ছিলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, যে তিনি ওয়াদা পূরণ করার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন,
সত্যবাদী।
এবং কিতাবের মধ্যে পাওয়াও যায় যে কোনো এক ব্যক্তি প্রতিশ্রুতি করেছেন যে আপনি এখানে বসেন আমি আসছি, যে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি সেখানে 3 দিন অথবা 22 দিন পর্যন্ত একটা অপেক্ষা করেছিলেন
যে আমার আসবে,
আসবে, আমার ওয়াদা যেন ভঙ্গ না হয়ে যায়, যে তিনি এসে যদি আমাকে না পান তাহলে তো আমি প্রতিশ্রুতি ভঙ্গকারী হয়ে যাব। এই ওয়াদা রক্ষার্থে তিনি কতদিন
আমরা যারা সন্তানের আশাবাদী, আমরা হয়তোবা সবসময় দোয়া করতে থাকি আল্লাহ সন্তান আল্লাহ সন্তান, কিন্তু নবী পয়গম্বর থেকে রসুলদের থেকে যে দোয়া শিখলাম, আপনি যে দোয়াটা বললেন এখন, আল্লাহ তুমি আমাকে নেককার সত্যবাদী সালেহীন একটা সন্তান দাও, তো মা বাবার জন্য শিক্ষা এটা, আল্লাহ তাআলা যখনই এই নিয়ামত দ্বারা ধন্য করে আমাদেরকে বা নিয়ামতের আশাবাদী, আমরা কমপক্ষে এই দোয়াটা সবসময় যেন পড়তে থাকি তাই না?
জি, আসলে তাদের ঘটনার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা
শিক্ষা
আর শিক্ষা আছে বিদায় তাদের কাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, এতটাই পছন্দনীয় বান্দা। আমি আমাদের করণীয় কি, সন্তানের করণীয় কি এবং পিতা মাতার করণীয় কি, এই বিষয়গুলোর দিকে ইনশাআল্লাহ একটু আপনি একটা বলে দিয়েছেন এখানে যে আসলে আমার যে আমি সন্তানের মা এবং বাবা হতে চাচ্ছি, আমার দোয়াটা কিরকম ইব্রাহিম আলাইহিসসালাম 99 বছর হয়ে গেছে, এখন তো তিনি চাইলে বলতেন যে আমাকে যেমন তেমন একটা সন্তান আল্লাহ তুমি দিয়ে দাও,
তবে এমনও হতে পারতো তিনি দোয়া করাই ছেড়ে দিতে পারতেন।
হ্যাঁ, দোয়া করাই ছেড়ে দিতে,
দোয়া করাও ছাড়েননি এবং সালেহীন সন্তানও চেয়েছেন,
যে আসলে যে সন্তান হলেই হবে না, সেটা যেন সালে হয়। যেমন নূহ আলাইহিসসালামের জীবনের মধ্যে পাওয়া যায় যে তার এক সন্তান তার অবাধ্য ছিল, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে বললেন যে এ তোমার বংশধরই না, তো এরকম সন্তানের তো প্রয়োজন নাই। তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সন্তানের পিতা হতে পারছিলেন না বা ঘরে আসছিল না, তার সন্তান ছিল না, কিন্তু তিনি দোয়া করেছেন, তো সাথে কি দোয়া করেছেন যে আমাকে সালে সন্তান তুমি। এটা আমাদের জন্য শিক্ষা, পরবর্তীতে যে অভিযোগ সন্তান কথা শুনে না, দোয়া করার সময়
আমার সন্তান যে কথা শুনে না, আমি রবের কাছে দোয়া কি চেয়েছিলাম, কেমন ধরনের দোয়া আমি করেছিলাম, শুধু কি আমার যেটা প্রয়োজন। অনেক হয় না যে ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম নিত, এখন আমি কি এভাবে নির্ধারিত করে যে চাইলাম আল্লাহ তাআলার দরবারে? আবার অনেকের অনেকের দেখা গেছে দুই তিনজন ছেলে সন্তান, ওই মুহূর্তে একটা আকাঙ্ক্ষা থাকে আমার ঘরে যদি মেয়ে সন্তান আল্লাহ দিত, এখন আমি কি ওইভাবে নির্ধারিতভাবে চাচ্ছি? হয়তোবা ছেলে সন্তান যদি আল্লাহ আমি চাই, ওটা হয়তোবা আমার ঘরের জন্য মঙ্গলময় নয়, বা মেয়ে সন্তান চাই, এটা হয়তো আমার ঘরের জন্য মঙ্গলময় নয়। আল্লাহ তাবারক ও তাআলার দরবারে যেটা আমার জন্য ফয়সালা রয়েছে, আমি ওই ফয়সালার উপর রাজি থাকি। আল্লাহ তাআলা যদি ছেলে সন্তান দেন তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি মেয়ে সন্তান দেন তাও আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে মাওলা তুমি যাই দাও আমাকে একটা নেককার সন্তান দিও, তাই না? বর্তমান সময়ও যে ফাতনা ফেসাদের জমানা, আপনার আমার সন্তান আল্লাহ না করুক আকিদা খারাপ হবে না এর বিশ্বাস কি আছে, আমার আপনার সন্তান পথভ্রষ্ট হবে না বিশ্বাস কি রয়েছে? এজন্য তো সন্তানের জন্য আগত সন্তান বা ভবিষ্যৎ প্রজন্ম যিনি হবে আমার, তার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকা। যদি সন্তানের আশাবাদী আমি, তো কেমন দোয়া করতে হবে? সন্তান দুনিয়াতে চলে আসছে, এখন আল্লাহ তাআলার দরবারে কেমন দোয়া করতে হবে? এবং সন্তান বুঝদার হচ্ছে, ওই মুহূর্তে সন্তানের জন্য কি করতে হবে? এটা একটা পাঠ, আলাদা আলাদা পাঠ না, তিনটা পাঠ আমি বললাম, এটা ভিন্ন ভিন্ন কথা।
আপনি যে বিষয়টা বলেছেন তার সাথে আমি আর একটু বিষয় অ্যাড করি। এক তো হচ্ছে যে এখানে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হচ্ছিল,
জি,
কিন্তু তিনি কখনো নিজের স্ত্রীকে ব্লেম করেন নাই যে আমাকে তুমি
দোষারোপ করেন নাই
কেন সন্তান দিতে পারছো না। আজকাল কিন্তু সমাজে এই বিষয়টা অনেক, যে বিয়ে হয়েছে 2 বছর 3 বছর 4 বছর হয়েছে সন্তান হচ্ছে না, এই যে
যার জোর বেশি সে অপরজনার দুর্বল ব্যক্তির উপরে দোষ চাপিয়ে দেয়,
এমন কি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ওই মেয়েটাকে কটাক্ষ করে,
অত্যাচার হচ্ছে
বিভিন্ন ভাবে, অনেক প্রশ্ন অনেক কল আমাদের কাছেও আসে যে কিভাবে টর্চার তাকে করা, মানসিক টর্চার মেন্টালি টর্চার করা হয়। তো ভাই, আপনার ভাগ্যে যদি থাকে তাহলে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা তো এটাই, আল্লাহ তাআলা নিরাশ হতে, আর মুসলমানের জন্য নিরাশ হওয়াটা হারাম,
জি,
নিরাশ হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের মধ্যে থেকে এটা আমাদের জন্য শিক্ষা, তিনি এমন বয়সেও দোয়া করেছেন যে বয়সে সন্তানের বাবা হওয়া যায় না
সাধারণভাবে
বাহ্যিক।
আল্লাহ তাআলা তার রসুল নবীন রসুলদের উপরে কেমন দয়া, আল্লাহ তাআলা
জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারেও তো
এটাই এসেছে,
বয়স হয়ে গিয়েছিল তারপরে যখন আল্লাহর কাছে
দোয়া করেছেন আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা কখন কাকে দিতে পারেন? আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব করতে পারেন, যখন যেমন চান তিনি যদি বলেন বাস হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়ে কোরআনে পাকের দুই একটি আয়াত বলি, যে আমরা অনেক সময় যে কটাক্ষ করি সন্তানের মা হতে পারছে না, ওই ব্যক্তির হাতে কি আছে, ওই মহিলার হাতে কি আছে? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, জমিন ও আসমানের বাদশাহী শুধুমাত্র আল্লাহ তাআলা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। এরপর বলেন, ইখলুকু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন, যাকে যা মন চায় তা দিবেন। অতঃপর বলেন, এই যে আল্লাহ তাআলা যা মন চায় তা সৃষ্টি করতে পারেন, অতঃপর আল্লাহ তাআলা সেই সৃষ্টির মধ্যে হতে যাকে মন চান তাকে মেয়ে দান করেন, যাকে মন চায় তাকে ছেলে সন্তান দান করেন। আচ্ছা, এক্ষেত্রেও বলি, কারো ঘরে একে একে তিন মেয়ে হয়ে গেল, দুই মেয়ে, তিন মেয়ে হয়ে গেল, একে একে তিন মেয়ে,
এখন দেখা যায় সমাজের মধ্যে এরকম জ্ঞানী ব্যক্তি যে তিন মেয়ের জন্ম দিয়েছে এক মহিলা, তার সাথে হাজবেন্ড পর্যন্ত কথা বলছে না, তার সাথে তার
দোষ চাপিয়ে দিয়ে
এখন ওই মহিলার হাতে কি আছে আপনি নিজেকে বলুন। আল্লাহ তাআলা বলছেন না যে আল্লাহ তাআলা যেমন চায় তা সৃষ্টি করেন,
যাকে সন্তান দেওয়ার আল্লাহ সন্তান দেন,
সন্তান দেন
যাকে, সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান দেওয়ার আল্লাহ তাকে ছেলে সন্তান দেন, যাকে মেয়ে দেওয়ার আল্লাহ তাকে মেয়ে
দেন। অথবা বলেন আও ইউযাউজুহুম যুকরানাম ওয়া ইনাসা, অথবা কাউকে আল্লাহ তাআলা ছেলেও সন্তানও দান করেন, মেয়ে সন্তানও দান করেন। ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ তাআলা যাকে মন চান তাকে বন্ধা রেখে দেন।
রাইট,
এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি কেন হস্তক্ষেপ করছি যে তুমি কেন সন্তান দিতে পারছ,
মানে অপরের উপরে কেন দোষ চাপাচ্ছ?
এটা
এবং ব্যঙ্গ করা হচ্ছে, কটুক্তি করা হচ্ছে, ছোট করা হচ্ছে।
আল্লাহ আল্লাহ দেননি, এখানে আল্লাহর হিকমত রয়েছে,
এটা
আমাদেরকে মানতে হবে,
মানতে হবে,
ঠিক আছে?
জি জি জি, এখানে জি,
এটার হয়তো এটার প্রতিদান সে আখিরাতে আরো উত্তম পাবে,
উত্তম পাবে, পাবে,
এটার দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। কিন্তু আমরা কি করি, না শুকরিয়া করি,
না শুকরিয়া,
আর আল্লাহ মানে এমন এমন কথা মুখ থেকে বের করে দিন, আউযুবিল্লাহ, যে ঈমান চলে যায়
আমাদের, ঈমান চলে যায়। রাইট,
জি, এই যে বিষয়টা আছে আপনার যে আসলে ওই ব্যক্তির হাতে কোনো কিছুই নেই, এখন আমি যদি বলি তুমি এনে দাও, তো সেক্ষেত্রে আমি আসলে আল্লাহ তাআলার কাছে হস্তক্ষেপ করছি,
মানে কারো উপর প্রেশার
ক্রিয়েট
করা, হক সে হাজবেন্ড অথবা ওয়াইফ, যে কেউ উভয়ের মধ্যে কেউ যদি কারো উপর প্রেশার ক্রিয়েট করে তো এটা দুর্ভাগ্যের ব্যাপার। এবং আল্লাহ তাআলার এই হুকুমকে, আল্লাহ তাআলা যে হুকুম বা আল্লাহ তাআলা যে ইরশাদ করলেন যে আল্লাহ যাকে চায় সন্তান দেয়, আল্লাহ যাকে চায় ছেলে সন্তান দেয়, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দেন, আবার আল্লাহ যাকে চান তাকে সন্তানই দেন না, তাই না?
জি, এই দিক থেকে এখন মূল বিষয়টার দিকে, যে অতঃপর আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে প্রদান করলেন। আচ্ছা, এই ক্ষেত্রে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী স্ত্রী হন, তো এদিকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তার পরামর্শে তিনি বিবাহ করেন। তো দেখেন যে এখন স্বাভাবিকভাবে যে ঘরে সন্তান আসে সেই ঘরে যাওয়া একটু বেশি হয়,
সন্তানের প্রতি এক ধরনের ভালোবাসা থাকে,
হ্যাঁ ভালোবাসা থাকে। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পয়গাম আসলো যে তাদেরকে তুমি জনশূন্য এলাকায় অর্থাৎ রেখে আসো, আল্লাহ তাআলার পয়গাম,
যেখানে কেউ নেই,
কেউ নেই। এদিকে ইব্রাহিম আলাইহিসসালাম একটু পানি আর কিছু খেজুর নিয়ে তাদেরকে সেই আরবের মরুভূমিতে রেখে এলেন। আচ্ছা, যখন রেখে আসেন তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিসসালামকে বলছিলেন যে আপনি আমাদেরকে এভাবে রেখে চলে যাচ্ছেন, আমাদেরকে মা আর ছেলেকে, অথচ এখানে তো থাকার মতো কোনো কিছুই নেই। অতঃপর শেষ পর্যন্ত তাকে বলেন, আচ্ছা আপনি যে এখানে আমাদের রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমে এটা হচ্ছে।
সুবহানাল্লাহ।
তো যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলার বিধান, তখন তিনি বললেন যে আর কোনো কিছুর প্রয়োজন
নেই,
আল্লাহ তাআলা যেহেতু হুকুম দিয়েছে ব্যবস্থা আল্লাহ
তাআলা করে দিবেন,
আল্লাহ তাআলা, এবং কি পরবর্তীতে ব্যবস্থা এরকম করেছে,
এমন ব্যবস্থা,
জমজমের পানি আজকে মানুষ কত সম্মানের সাথে পান করে, সেই পানি কত আদবের সাথে মানুষ পান করে, তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, পরবর্তীতে সেখানে বসতিও গড়ে ওঠে এবং সেখানে মানুষজন বসবাস শুরু করে। আচ্ছা, মায়ের শিক্ষাটা কিরকম হয়, এখন এই বিষয়টার দিকে আসি। ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 7 বছর অথবা কোনো জায়গায় এসেছে 13 বছর, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখেন, যে একে একে তিন দিন স্বপ্ন দেখার পর তিনি পরে সিদ্ধান্ত নেন যে আমার সন্তানকে এখানে বোঝানো হচ্ছে, তিনি আসেন, আসার পর বলেন যে আমি সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। বল কোথায় যাবে? বলে আল্লাহ রব্বে কারিম আমাদের দাওয়াত করেছেন সেখানে যাব। এদিকে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শয়তান এসে উপস্থিত যে আপনার ছেলে তো কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তো বলে কোনো পিতা কি তার সন্তানকে কুরবানি দিতে পারে? তো বলে তিনি তার এটা খেয়াল যে আল্লাহ তাআলা হয়তো এটা তাকে আদেশ করেছেন, এই কথাটা শুনলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, তখন তিনি বললেন যে ইসমাইল কেন, এরকম হাজারো ইসমাইল যদি হয় তাহলে আল্লাহ তাআলার দরবারে,
আল্লাহ তাআলা যদি চায় আল্লাহ তাআলা ইসমাইল কে বারবার আমি
ত্যাগ করতে পারি। আচ্ছা, পরবর্তীতে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছেন, ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছেন,
মায়ের শিক্ষা এখান থেকে, মায়ের,
এইটাই তো মায়ের শিক্ষাটা কত বড়। তো বলছেন যে বাবা আমি এরকম স্বপ্ন দেখেছি, যা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাংদুর মাযা তারা, যে তিনি যখন উপনীত বয়সে, একটা ম্যাচিউরড বয়সে উপনীত হলেন, তখন তাকে নিয়ে যাচ্ছেন, অতঃপর বলেন হে আমার প্রিয় পুত্র, ইন্নি আরাফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তো কি ফাংদুর মাযা তারা, এই ক্ষেত্রে তোমার রায় কি, তোমার কি
অভিমত কি?
আচ্ছা, অতঃপর অভিমত কি? ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবাজান, ইফআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ দিয়েছে আপনি তাই করুন। আল্লাহ পাক যা আদেশ দিয়েছে এখানে আমার কি অভিমত থাকতে পারে, আমার কি মতামত থাকতে পারে? আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন আপনি তাই করুন। অথচ কিতাবের মধ্যে এও পাওয়া যায় যে তাকে কিভাবে কুরবানি দিবেন সে পদ্ধতিও তিনি বলে দিচ্ছেন, যে আমাকে আপনি উপর করে শোয়াবেন, আপনার জামা কাপড় আমার থেকে বাঁচিয়ে রাখবেন, কেন যেন আপনার আমার দিকে তাকিয়ে আপনার যেন দয়া উদ্রেক না হয়, যে আপনার কুরবানি করতে কষ্ট হবে, আপনার জামা যেন ময়লা না হয়ে যায়, হ্যাঁ আমার যে জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, তাকে সালাম পৌঁছে দিবেন, এতে তিনি শান্তি পাবেন, লাভ করবেন। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহ তাআলার উপর তাদের বিশ্বাস কীরকম ছিল, তাওয়াক্কুল কীরকম ছিল, এবং আল্লাহ তাআলার হুকুম আসার পর যে বান্দার এখানে আকলের ঘোড়া দৌড়ানো যাবে না, সেখানে নিজের অভিমত পেশ করা, নিজের কোনো কিছু মতামত দেওয়া এটা যে চলে না, এটা তাদের মধ্যে পাওয়া যায়। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম প্রত্যেকের মাঝে
আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হুকুম তাই।
আচ্ছা, এখানে যে সন্তানের এই যে শিক্ষাটা,
জি
এই শিক্ষাটা কোথায় পেলেন? মায়ের কাছ থেকে,
মায়ের কাছ থেকে।
আজকে মা যারা আছেন, যারা সন্তানকে লালন পালন করছেন, তাদের জন্য এখানে শিক্ষা যে সন্তান বাবার কথায় লাভবাই, তাকে এই মুহূর্তে জবাই করা হবে, তিনি আল্লাহ তাআলার কথায় সন্তুষ্টি, বাবা যা বলেছেন সেই কথাটা যেন বাস্তবায়িত হয়, তার প্রতি লাভবাইক বলা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আপনাকে শেখাতে হবে। এখন দেখা যায় কি যে পিতা বিদেশে আছে, বাবা বিদেশে আছে, সারাটা জীবন কাজ করছে ফ্যামিলির জন্য, মহিলা কি বলছে, সন্তানকে তো আমি লালন পালন করেছি, বারবার সন্তানের সামনে এই কথা বলে যে তোমাকে লালন পালন করতে আমার যা কষ্ট হয়েছে, তোমার বাবা তো দূরে ছিল, তিনি এই কষ্ট দেখেন নাই, তোমাকে লালন পালন করতে আমার কি কষ্ট হয়েছে? সন্তান তো এটাই শিখে,
উভয় দিক থেকে, অর্থাৎ মা হোক বা বাবা হোক, সন্তানকে এমন কোনো কথা বলা যাবে না বা শোনানো যাবে না যার কারণে সন্তান একটা দিক নেয়,
একটা দিক,
হয়তো বাবার কথা শুনে মায়ের দিক নেয় বা মায়ের কথা শুনে বাবার দিক নেয়। যে হয় না কি, আমার যদি মা বারবার বলে যে আমার এই কষ্ট হয়েছে, আমার এই পরিশ্রম হয়েছে, আমি এটা করছি, আমি এটা করছি, তখন দেখা গেছে সন্তান বাবার প্রতি একটু অনীহা প্রকাশ করে এবং মায়ের প্রতি ধাবিত হয়। এই জন্য বলা হয় এমন কোনো কথা সন্তানের সামনে না বলা যেন একজনকে চয়েস করে না এবং সন্তান একজনের প্রতি ধাবিত হয় আর একজনের প্রতি অনীহা আসে, এমন কথা না বলা।
প্রত্যেকটা কথার কিন্তু একটা প্রভাব আছে,
জি
প্রত্যেকটা কথার প্রভাব আছে। অনেক সময় দেখা যায় যে আপনাকে কেউ নালিশ দিল, আপনি ঝাড়ি মেরে ফেলে দিলেন, এটা হতেই পারে না, কিন্তু এই কথার কিন্তু দাগ আপনার মাঝে থেকে
যায়,
পরবর্তীতে ঠিকই আপনি ভাববেন যে কথাটা তো এমনি এমনি আসে না। অনুরূপভাবে মারা যখন বালবার বা বাবারা যদি এরকম বলতে থাকেন, তখন সন্তান যদিও অবজ্ঞা দেখায়, যদি ম্যাচিউরড হয়, যদি অবজ্ঞা দেখে, কিন্তু তার মনের মধ্যে ঠিকই কাজ করবে,
হয়তো আপনার সামনে এড়িয়ে চলবে কিন্তু তার ভিতরে এটার একটা প্রভাব পড়বে যে কথাটা এভাবে কেন বলছে, কেন হল, অবশ্যই কোনো না কোনো কিছু।
আপনি যদি এভাবে বলেন যে বাবা তোমার বাবা যে আছে তার কষ্ট আমার চেয়েও বেশি, কিভাবে, আমি তো আমার আত্মীয় স্বজনদের মাঝে, আমি তো আমার পরিবারের মাঝে থেকেই জীবনটা পার করেছি, কষ্ট এলে তাদের সাথে শেয়ার করেছি, তাদের সাথে ভাগ করেছি, সবাই একসাথে মিলে সেই কষ্টে আমরা মোকাবেলা করেছি, কিন্তু তোমার বাবা তো সারা জীবন পরিবার ছাড়া থেকেছে, কখনো কষ্ট আসলে কার সাথে শেয়ার করবে, কিভাবে সেখান থেকে, এইভাবে যদি আসলে সব কিছু সকল ক্ষেত্রে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, বাবা যদি তার সন্তানকে বলে যে তোমার মা আমি দেখেছি কত কষ্ট করেছে, রাতের পর রাত জেগে রয়েছে তোমাকে,
আমি ছিলাম না দেশে বা আমি ছিলাম প্রবাসে বা আমি ছিলাম চাকরিতে, তোমার মা তোমাদেরকে লালন পালন করছে, আমার দায়িত্বটুকু তারা পালন করছে, এভাবে যদি উভয় সন্তানকে সন্তানের সাথে কথা বলে তবে এর প্রভাব সন্তান আপনাদের আপনারাই দেখবেন যে হ্যাঁ সন্তান এক এক সাইড নয়, উভয় সাইড থেকে সন্তান আপনাদেরকে মহব্বত ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান দেখাবে। আপনি ভাই থেকেও কিছু আলোচনা শুনতে চাই আজকের যে বিষয় মা বাবার প্রতি সম্মান।
জি বিসমিল্লাহির রহমানির রহিম, খুব সুন্দর আলোচনা করেছেন আব্দুল মুত্তালিব ভাই। আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইসলাম ধর্ম,
জি
এটা অনেকগুলো হুকুক অথবা হকের সমষ্টি, এটার মধ্যে আল্লাহ তাআলারও হক রয়েছে আর বান্দারও হক রয়েছে আর নিজের প্রতিও হক রয়েছে,
জি
নিজের প্রাণের প্রতিও হক রয়েছে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে তিনি দিনে রোজা রাখেন, রাত্রে নামাজ পড়েন। তো হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি শুনতে পেয়েছি তুমি নাকি দিনে রোজা রাখো আর রাত্রে নামাজ পড়ো। তিনি বললেন জি ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তুমি এভাবে করো না, এভাবে করলে কি হবে, তোমার চোখ ভিতরে ঢুকে যাবে আর তোমার নফস ক্লান্ত হয়ে যাবে, কেননা তোমার নফসেরও তোমার প্রতি হক রয়েছে,
হক রয়েছে,
তোমার পরিবারেরও তোমার প্রতি
হক রয়েছে,
হক রয়েছে, তোমার স্ত্রী তোমার সন্তানেরও তোমার প্রতি হক রয়েছে। তো ঠিক আল্লাহ তাআলা প্রত্যেকের হক প্রত্যেকের জন্য রেখেছেন, আর যার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি
জি
তাদের কতটুকু হক রয়েছে আমাদের উপর, কারণ তারা না থাকলে আমরা আসতে পারতাম না। কারণ এই দুনিয়াটা হচ্ছে কি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কানুন নিয়ম। আল্লাহ তাআলা যদি চান বাবা মা ছাড়াই মানুষকে দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার কানুন অথবা নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তানদেরকে বাবা মার মাধ্যমেই
দুনিয়াতে পাঠাবেন।
যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তো কিছু হকও দিয়ে দিয়েছেন, আর ওই হক আমাদেরকে পালন করতে হবে। প্রথমত আল্লাহ তাআলা আমাদের খালিক ও মালিক, এজন্য আল্লাহ তাআলার ইবাদত
জি
এটা হচ্ছে আল্লাহ তাআলার হক।
আল্লাহ
তাআলার আর আল্লাহ তাআলার হকের পরেই যার স্থান হচ্ছে তার হচ্ছে বাবা মা। অর্থাৎ আল্লাহ তাআলার পরে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক রয়েছেই, এটা তো আল্লাহ তাআলার পরে রয়েছেই, কিন্তু তারপরেই যাদের স্থান রয়েছে তারা হচ্ছেন পিতামাতা। এখন যদি পিতামাতার হকের প্রতি কোনো যদি আমরা ঘাটতি করি তাহলে কিন্তু এটার জন্য আমাদেরকে অর্থাৎ সন্তানের উপর শাস্তি হবে আখিরাতে। এখন সন্তান এটা বলতে পারবে না যেহেতু বাবা মা আমাদের সাথে এমন ব্যবহার করে এজন্য আমরাও করি না, বাবা মা যেমনই থাকুক না কেন
তারপরেও
তারপরেও বাবা মার প্রতি শ্রদ্ধা বাবা মাকে সম্মানই করতে হবে,
সম্মানই করতে হবে
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
জি জি।
তো আসুন কোরআনে পাকে আল্লাহ পাক এই ব্যাপারে কি ইরশাদ করেছেন আমরা শুনি। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর তার সাথে কাউকে
শরীক
করিও না, অংশীদার বানিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে ইহসান করো।
সুবহানাল্লাহ।
অর্থাৎ এটা অনেক জায়গায় যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতের কথা বলেছেন সাথে মা বাবার কথা বলেছেন, এটা মা বাবার আল্লাহ তাআলা সন্তানের দৃষ্টিতে মা বাবার কি সম্মান বুঝাচ্ছেন যে দেখো আমার ইবাদতের পরে কিন্তু
মা বাবার কথা,
মা বাবার কথা, মা বাবার সম্মানের কথা, তাহলে বুঝো যে মা বাবার গুরুত্ব
কেমন
কেমন,
রাইট।
তারপর এক জায়গায় বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আপনার রব হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন যে তার ছাড়া যেন কারো ইবাদত করা না হয়, আর বাবা মার সাথে ইহসান করো,
মা বাবার প্রতি ইহসান,
মা বাবার প্রতি ইহসান করো। তারপর আরেক জায়গায় ইরশাদ করেন আল্লাহ পাক আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ তাআলা নিজের মানে নিজের কথা যে বলেছেন যে আমার শুকরিয়া আদায় করো, তারপর বলেন নিজের বাবা মার শুকরিয়া আদায় করো, অর্থাৎ আমার শুকরিয়া আদায় করার পরে কার শুকরিয়া আদায় করো,
মা বাবার,
মা বাবার। কেন সবচেয়ে বেশি দয়া তো আল্লাহ পাকের রয়েছে আমাদের উপর, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তারপরেই কিন্তু বাবা মার দয়া
দয়া আমাদের প্রতি
একজন সন্তানের উপর যত রয়েছে দুনিয়াতে আর কারো
নেই।
কেন, কারণ ছোটবেলা থেকে বাবা মা যেমন খেয়াল রাখে নিজের সন্তানের আর কেউ কেউ কি রাখে কখনোই না। এমন কি জাকির ভাই এতগুলো কথা চলে এসেছে কোরআন এবং হাদিসে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহ তাআলার
সন্তুষ্টি
আর বাবা মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ
তাআলা নারাজ,
উযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসন্তুষ্টি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
করেছেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহ তাআলার সন্তুষ্ট নিহিত রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টিও নিহিত রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে।
আচ্ছা, আরেক জায়গায় কি বলেন আল্লাহ পাক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদ ব্যবহার করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বলেন যদি তোমার সামনে তাদের মধ্যে একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না,
তাদের সামনে উফ শব্দ বলো,
তাদের সামনে উফ শব্দও বলো না এবং তাদেরকে ধমক দিও না।
জি জি,
এখানে উফ শব্দ এবং ধমক দিতে আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য, হে আল্লাহ তাদের উপর দয়া করুন যেভাবে তারা আমার উপর ছোটবেলায় শৈশবে দয়া করেছে, এবং তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও, তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও কোমল হৃদয়ে, আর আরজ করে হে আমার রব তুমি তাদের উপর দয়া করো যেভাবে তারা শৈশবে আমার উপর দয়া করে। ঠিক আছে। আচ্ছা জাকির ভাই, দেখা যায় যে সন্তান যখন ছোট থাকে তো সন্তান যখন কথাও বলতে পারে না, কিন্তু তারপরেও বাবা মা তার কথা শোনার জন্য, অথবা সে যাই বলছে বাবা মা বুঝছে না, কিন্তু বাবা মা তার সামনে বসে থাকে, তার কথা শুনতে থাকে, তাকে সময় দেয়। সময় দেয় কি না? সারাটা দিন তার পিছে
সময় দেয়,
সময় দেয়। কিন্তু যখন সন্তান বড় হয় আর যখন বাবা মা নিজের সন্তানের সাথে কথা বলতে চায়, অথবা বাবা মা চায় যে এখন সন্তান আমাদের পাশে বসুক, আমাদের সাথে কিছু কথা বলুক,
সন্তানের সময় থাকে না,
সন্তানের সময় থাকে না, তখন সন্তান বাহিরে বন্ধুদের সাথে আড্ডায় থাকে, কিন্তু বাবা মার ওই দশ মিনিট বসে যে কথা বলবে বাবা মার সাথে
ওই
সময়টা থাকে না। আচ্ছা, অনেক সময় সন্তান এই মানে অভিযোগ করে যে বাবা মার সাথে কি কথা বলবো, ওই বসলে ওই চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা পুরোনো কথাগুলো শুরু করে দেয়। আচ্ছা জাকির ভাই, যদি আপনার বাবা মা ওই আগের কথাগুলো বলে খুশি হচ্ছে, আর এটাই যদি একটা কারণ হয়ে যাচ্ছে বাবা মার মন খুশি করার,
রাইট,
আর যদি এই খুশি করে যদি আল্লাহ পাক রাজি হয়ে যাচ্ছেন, তাহলে
পুরানো কথাই শুনেন,
পুরানো কথাটাই শুনেন।
জি জি জি,
ঠিক আছে।
যেহেতু তারা ওই জমানার লোক,
ওই জমানার লোক,
তারা ওই জমানাতে যা দেখছে, যা শুনছে, যা তারা অতিবাহিত করছে, ওটা শেয়ার করতে তারা পছন্দ করে। তার কারণ হলো গিয়ে, এখন বর্তমানে যদি আপনি দেখেন ফজলে রাবি ভাই, একটা আপডেট দুনিয়া, ঘরে ঘরে কারেন্ট পৌঁছে গেছে, কিন্তু এখন থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পূর্বে দেখেন মানে এরকমের ছিল না। তখন ওই ওই জমানার লোকগুলো এই জমানাতে, এই জমানায় যারা আছে তাদের সাথে ওই গল্পটা করতে আনন্দ বোধ করে, তাদের ভালো লাগে। আমাদের সময় কিন্তু এমন কারেন্ট ছিল না, আমরা কত অন্ধকারে হাঁটছি, কত অন্ধকারে ঘুরছি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেলেই কোনো মতে এশারের নামাজটা পরেই ঘুমিয়ে যেতে হতো, কেন এত আলো ছিল না, আর এত মানুষের আনাগোনা ছিল না, এত মানুষও ছিল না। ওই গল্পগুলো শোনাতে তাদের ভালো লাগে,
ভালো লাগে।
এখন যদি ওইটা শোনাতে গিয়ে তাদের মন খুশি হয়, আর আল্লাহ যদি রাজি হয়ে যায় যে সন্তান বাবা মাকে সময় দিয়েছে এই কথা শোনার জন্য, বা মা বাবার অন্তর শান্তি পাবে এই উদ্দেশ্যে, আল্লাহ রাজি হয়ে গেলে হয়তো এই কথার মাধ্যমে আপনার মাগফিরাত হয়ে যেতে পারে, নাজাত হয়ে যেতে পারে।
আমরা যদি মা বাবা কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায় যে এক ব্যক্তি এরকম ছিল যে কাউকে দেখলে কথা বলা শুরু করে দিত, এরকম এখনো পাওয়া যায়,
এখনো পাওয়া
যায় যে কোনো মানুষ দেখলে কথা বলতে থাকে, কথা বলতে থাকে, এবং কথার কোনো থাকে না, সিকুয়েন্স থাকে না, জাস্ট এদিক থেকে ওইদিক বাস বলতে থাকে। তো এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মধ্যে এক ব্যক্তি যাকে পায় তার সাথে কথা বলা শুরু করে দেয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেও সে কথা বলতে শুরু করে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মনোযোগ সহকারে শুনছেন। পরবর্তীতে কেউ বলল যে এই ব্যক্তি তো এরকমই করে, আপনি তার কথা এভাবে শুনছেন বা তাকে এভাবে সময় দিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এর কথা কেউ শুনে না, আমিও যদি না শুনে যাবে কোথায়? আমি কতটুকু, আমার দৌড় আকলের দৌড় কতটুকু পর্যন্ত, আমি বলি নিজেকে আপডেট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন, চোদ্দশো বছর কি পরে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে বলে দিয়েছেন আরশে আজমে কি আছে। তিনি একজন ব্যক্তিকে এইভাবে সময় দিতে পারেন, আমি কেন, যে আমাকে পৃথিবীতে এনেছে, যার মাধ্যমে আমি এসেছি, তাকে কেন, যদিও কথাটা পুরান হয়, যদিও বারবার শুনেছি, আরো একটু শুনুন না,
আর একটু শুনি মা বাবাকে মন খুশি করার জন্য। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, যেহেতু প্রোগ্রামও চলছে জিলহজ মাসের, সময়টাও এক মোবারক সময়, একটি কালাম আমরা জুনায়েদ ভাই থেকে শুনি, এরপরে আল্লাহ চায় নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও আলোচনা শুনবো, দর্শকের কল আছে, কলগুলোও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই একটি কালাম আমাদেরকে শোনান।
কাফিলা মদিনায় যায়, একদিন আমি যাব a আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব
তোমার
আমিও যাব কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়া করেন একদিন হয়তো আমিও যাব। আল্লাহ তাবারক ও তাআলা সবার তাকদিরে সবার নসিবে সবার ভাগ্যে মদিনার সফর লিখে দেক। তবে আশা রাখতে হবে, তামান্না রাখতে হবে, আকাঙ্ক্ষা রাখতে হবে, চেষ্টা করতে হবে, দুরুদ ও সালাম পাঠ করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে এবং যারা যায় মদিনাতুল মুনাওয়ারায় যদি সম্ভব হয় তাদের কাছে নিজের সালাম নিজের জন্য দোয়া করতে বলতে থাকা, যখনই মদিনায় যাবেন আমার সালাম দিবেন, যখনই রওজাতুর রসুলের সামনে যাবেন তো আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সেখানে আসতে পারি। জানি না কার দেয়া সেই নাম, কার দেয়া সেই কথাগুলো আল্লাহর রসুল পছন্দ করে নেবেন আর আপনাকেও ডেকে নেবেন। অসংখ্য মানুষের এমন ঘটনা শুনতে পাই, আমরা দেখি এক একজন এক এক রকমের নিজের ইশক মোহাব্বতকে প্রকাশ করে থাকেন এক একজন এক একভাবে। তো আপনিও যারা যায় মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হয় তাদের কাছে নিজের আবেগটা প্রকাশ করে দেন, যখনই আমার নবীর দরবারে যাবেন তো আমার নাম নিয়ে দোয়া করবেন, আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দেবেন, আপনিও বলে দেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একদিন আপনার আমার আমাদের ডাক চলে আসবে। দর্শকের কিছু কল শুনি আমরা, কয়েকটা SMS আছে তাও পড়ব, এরপরে নূর হোসেন ভাই কাছ থেকে কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি কল শুনিয়ে দিন।
মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখতেছি, এখান থেকে একটা নাচ শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়।
আমিও যাব একদিন সোনার মদিনায় কালামটি শুনতে চেয়েছেন, জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই শোনাবো আপনাকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল দেন।
আমার নাম লুবাবা আত্তারিয়া, আমার বাড়ি কুমিল্লা চকবাজার। মাতান চ্যানেলে অনুষ্ঠান খুবই সুন্দর, খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় হই দাওয়াত ইসলামী মহল্লাকা হতে পারি।
আল্লাহ তাআলা দ্বীনের দায় হিসাবে কবুল করে নিক, বড় হন, দ্বীনের খেদমত করেন, দোয়া আপনার জন্য। পরবর্তী কল দেন।
আমি সুলতান মাহমুদ আলমগীর থেকে, আমি একটু কালাম শুনতে চাই, ফাঁস করা সৌভাগ্য আবাস মনে করো গান।
সাথেই থাকুন, পরবর্তী কল দেন।
ময়মনসিং
থেকে আপনি কল করেছেন আমাদেরকে, শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন।
আমি টিকগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ জানি আলো শুনতে চাই, প্রিয় নবীর কফি নামে মদিনা আমার বাগান শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
কিলামি মদিনায় আমার বাগান এই কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকেন। আশা করি জুনায়েদ ভাইও নোট করে নিয়েছেন কালামগুলো। একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজশাহী থেকে তিনি SMS করেছেন, তিনি বলেন আমি একটি নাচ শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়। এরপর আর একজন পঞ্চগড় থেকে SMS করেছেন, তিনি বললেন আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, এরপর আর একজন আবার SMS করেছেন রাজশাহী থেকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। নাচ শুনতে চাই, ওগো নবী তোমার আখলাক অপরূপ। SMS এর মাধ্যমেও নাতের অনুরোধ।